ishborerein.org, Porishisht dui, Shunant eban Kristan, Sunant praj shob girja I adestike batil monekore. Ishborer shamasto pobitor adesher modhe, Shunant I akmatror emon adesh, ya praj shob girja bhulbhabe batil bole monekore. Ei akomote etai bapok, yemon ki purber motobadi protidbonbi, yemon Catholic girja eban protest chant shomprodaye, Wasemboli Ofgad, Seventh Day Adventist, Baptist, Presbyterian, Methodist, Itadi, Eban Prayashi Shomprodaye Hisebe Chihonit Goshti, Emon Mormon Eban Yehobar Sakshira, Shobai Dabi Kore Ye Ei Adeshti Krushe Batil Hoyegete. Yishu Kokonoer Batil Koron Shiksha Denni. Remantal is appealing. Kristan Den Madde Ei Bishvas Eto Procholit Hoehar Dudi Prodhan Karon Reze. Yedio Yishu Kokno Eman Motobad Shiksha Denni, Ebang Yishur Samosto Predit Emang Shishjei Adesh Palan Korechilen. Piloso, Yaur Leka Preshi Netara Babohar Kore Gentile Der Ishbor Nize Protishtitot E Preodogenieta Teke. Mukt, Eti Korahai, Yedupuraton Niame Emon Kono Bhabani Nei, Yapuramosh Dee. Mashiher Agmoner Sate, Ishborer Lok, Ihudi Ba Gentile Yai Hok, এই আদেশ পালন থেকে মুক্ত হবে। প্রকৃতপক্ষে আব্রাহামের সময় থেকে গিয়ে সুনত সবসময় প্রয়োজনীয় ছিল যে কোনো পুরুষের জন্যে ইনি ঈশ্বরের পরিত্রাণের জন্য পৃথক করা লোকদের অংশ হতে চান, তিনি আব্রাহামের বংশধর হন বা না হন। চিরন্তন চুক্তির চিহ্ন হিসেবে সুনন্ত কেউ পবিত্র সম্প্রদায়ের অন্য জাতি থেকে পৃথক করা অংশ হিসেবে গহিত হতো না, যদি না তারা সুনন্তের অধীন হতো। সুনন্ত ছিল ঈশ্বর এবং তার বিশেষ লোকদের মধ্যে চুক্তির শারীরিক চিহ্ন। তাছাড়া এই চুক্তি কোনো নির্দিষ্ট সময়ে বা আব্রাহামের জাবিক বংশধরদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি সেই সমস্ত বিদেশিদেরও অন্তর্ভুক্ত করেছিল যারা আনুষ্ঠানিকভাবে সম্প্রদায়ে একীভূত হতে এবং ঈশ্বরের সামনে সমান হিসেবে বিবেচিত হতে চেয়েছিল। প্রভু স্পষ্ট ছিলেন, এটি কেবল তোমার গহে জন্মগ্রহণকারীদের জন্য নয়, বরং তোমার ক্রয়কত বিদেশি জন্ম নেওয়া দাসদের জন্য সত। তারা তোমার গৃহে জন্মগ্রহণ করুক বা তোমার অর্থে কেনা হোক, তাদের সুন্নত করতে হবে। তোমার মাংসে আমার চুক্তি চিরন্তন চুক্তি হবে, আদি পুস্তক 17:12-13। জেন্টাইল এবং সুনন্তের প্রয়োজনীয়তা। যদি জেন্টাইলদের আইহুদি সতুই প্রভু দ্বারা পৃথক করা লোকদের অংশ হওয়ার জন্য এই শারীরিক চিহ্নের প্রয়োজন না হতো, তবে মসীহের আগমনের আগে ঈশ্বরের সুনন্তের প্রয়োজন হওয়ার কিন্তু পরে না হওয়ার কোনো কারণ থাকত না। পরিবর্তনের জন্য কোনো ভাবানীমূলক সমর্থন নেই। এটি সত্য হওয়ার জন্য ভাবানীতে এই বিষয়ে তথ্য থাকতে হবে এবং যিশুকে আমাদের জানাতে হবে যে তার আরোহণের পরে এই পরিবর্তন ঘটবে। কিন্তু পুরাতন নিয়মে জেন্টাইলদের ঈশ্বরের লোকদের মধ্যে অন্তর্ভুক্তির বিষয়ে এমন কোনো উল্লেখ নেই যা পরামর্শ দেয় যে তারা কেবল আব্রাহামের জাবিক বংশধর না হওয়ার কারণে সুনন্ত শাহ কোনো আদেশ থেকে মুক্ত হবে। ঈশ্বরের এই আদেশ পালন না করার জন্য দুটি সাধারণভাবে ব্যবহৃত কারণ। প্রথম কারণ, গির্জা ভুলভাবে শিক্ষা দেয় যে সুনন্তের আদেশ বাতিল হয়েছে। গির্জা এ প্রথম কারণে শিক্ষা দেয় যে ঈশ্বরের সুনন্তের আইন বাতিল হয়েছে, কে এটি বাতিল করেছে তা নির্দিষ্ট না করে, তা ই আদেশ পূরণের অসুবিধার মধ্যে নিহিত। গির্জার নেতারা ভয় পান যে যদি তারা সত্য গ্রহণ করে এবং শিক্ষা দেয় যে ঈশ্বর কখনও এটি বাতিল করার নির্দেশ দেননি, তবে তারা অনেক সদস্যে হারাবে। বিস্তৃতভাবে বলতে গেলে এই আদেশটি পূরণ করা সত্যি অসুবিধাজনক। এটি সবসময় ছিল এবং এখনও আছে। চিকিৎসা উন্নতি সত্ত্বেও একজন খ্রিস্টান ইনি এই আদেশ পালন করতে সিদ্ধান্ত নেন, তাকে একজন পেশাদার খুঁজতে হবে, নিজের পকেট থেকে অর্থ দিতে হবে, কারণ বেশিরভাগ স্বাস্থ্য বীমা এটি কভার করে না। প্রক্রিয়াটি সহন করতে হবে, অস্ত্রোপচার পরবর্তী অসুবিধা মোকাবিলা করতে হবে এবং সামাজিক কলঙ্ক সহ করতে হবে, প্রায়শই পরিবার বন্ধু এবং গির্জা থেকে বিরোধিতার সম্মুখীন হতে হবে। ব্যক্তিগত সাক্ষ্য, একজন পুরুষকে প্রভুর এই আদেশ পালন করতে সত্যি দাসপ্রতিজ্ঞ হতে হবে, অন্যথায় তিনি সহজেই হাল ছেড়ে দেবেন। এই পথ ত্যাগ করার জন্য উৎসাহ প্রচুর। আমি এটি জানি কারণ আমি ব্যক্তিগতভাবে 63 বছর বয়সে এই আদেশের আনুগত্যে শূন্যথায় ছিলাম। দ্বিতীয় কারণ, অ্যাশব্রিক প্রতিনিধি থুব বা কর্তথবের ভুল বোঝাবুঝি। দ্বিতীয় কারণ এবং নিশ্চিতভাবে প্রধান কারণ হল গির্জার ঐশ্বরিক প্রতিনিধিত্ব বা কর্তৃত্ব সম্পর্কে সঠিক বোঝার অভাব। এই ভুল বোঝাবুঝি শতান প্রথম দিকে কাজে লাগিয়েছিল, যখন যিশুর আরোহণের মাত্র কয়েক দশক পরে গির্জার নেতাদের মাঝে ক্ষমতার বিরোধ শুরু হয়েছিল, যা এই আস্তিক সিদ্ধান্তে পরিণত হয়েছিল যে অ্যাশবোর্ড পিতর এবং তার কথিত উত্তরসূরিদের অ্যাশবোর্ডের আইনে যে কোনো পরিবর্তন করার কর্তৃত্ব দিয়েছিলেন। এই বিচ্যুতি সুনন্তের বাইরেও প্রসারিত হয়েছিল, পুরাতন নিয়মের অনেক অনানে আদেশকে প্রভাবিত করেছিল, যা যিশু এবং তার অনুসারীরা সবসময় বিশ্বস্তভাবে পালন করেছিলেন। অ্যাশবোর্ডের আইনের উপর কর্তৃত্ব শয়তানের প্রেরণায় গির্জা এই সত্যটি উপেক্ষা করেছিল যে অ্যাশবোর্ডের পবিত্র আইনের উপর কোনো কর্তৃত্বের প্রতিনিধিত্ব সরাসরি অ্যাশবোর্ডের কাত থেকে আসতে হবে, হায়তানের পুরাতন নিয়মের নবীদের মাধ্যমে বা তার মসীহের মাধ্যমে। এটি অকল্পনীয় যে নিচক মানুষ নিজেদের অ্যাশবোর্ডের জন্য এত মৌল্যবান কিছু যেমন তার আইন পরিবর্তন করার কর্তৃত্ব দেবে। প্রভুর কোনো নাবী বা যিশু আমাদের কখনও সতর্ক করেননি যে মাসি পড়ে পিতা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে বাইবেলের ভিতরে বা বাইরে আই হোক তার ক্ষুদ্রতম আদেশও বাতিল, রদ, সংশোধন বা আপেট করার ক্ষমতা বা প্রেরণা দেবেন। বিপরীতে প্রভু স্পষ্টভাবে বলেছেন যে এটি একটি গুরুতর পাপ হবে। আমি তোমাদের এই আদেশ করি তাতে যোগ করো না এবং তা থেকে বিয়োগ করো না, কিন্তু আমি তোমাদের এই প্রভু তোমাদের ঈশ্বরের আদেশ দিই তা পালন করো। দ্বিতীয় বিবরণ 4:2। ঈশ্বরের সাথে সম্পর্কে যৌক্তিকতার হ্রাস আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা। সৃষ্টি এবং সৃষ্টিকর্তার মধ্যে সম্পর্কে ব্যক্তিগতার হ্রাস। গির্জার ভূমিকা কখনো অ্যাশবোর্ড এবং মানুষের মধ্যে মধ্যস্থাকারী হওয়ার উদ্দেশ্যে ছিল না, তবে খ্রিস্টান যুগের প্রথম দিকে এটি এই ভূমিকা গ্রহণ করেছিল। প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে পিতা এবং পুত্রের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কিত হওয়ার পরিবর্তে মানুষ সম্পূর্ণভাবে তাদের নেতাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, যারা তাদের বলে দেয় প্রভু কী অনুমতি দেন বা নিষেধ করেন। এই গুরুতর সমস্যাটি মূলত ঘটেছিল সংস্কারের আগে। এই গুরুতর সমস্যাটি মূলত ঘটেছিল কারণ 15 শতাব্দী পরে খ্রিস্ট সংস্কার পর্যন্ত শাস্ত্রে প্রবেশাধিকার পুরোহিতদের জন্য সংরক্ষিত একটি সুবিধা ছিল। সাধারণ মানুষের জন্য বাইবেল নিজে পড়া স্পষ্টভাবে নিষিদ্ধ ছিল। এই যুক্তিতে ইয়েতারা পুরোহিতদের ব্যাখ্যা ছাড়া এটি বুঝতে অক্ষম। লোকদের উপর নেতাদের প্রভাব 5 শতাব্দী পেরিয়ে গেছে এবং শাস্ত্রের সর্বজনীন প্রবেশ অধিকার থাকা সত্ত্বেও মানুষ তাদের নেতারা যা শিক্ষা দেয় সঠিক বা ভুল সম্পূর্ণভাবে নির্ভর করে ঈশ্বর প্রত্যেক ব্যক্তির কাছ থেকে কি চান তা স্বাধীনভাবে শিখতে এবং কাজ করতে অক্ষম রয়ে গেছে। সংস্কারের আগে ঈশ্বরের পবিত্র এবং চিরন্তন আদেশ সম্পর্কে যে ভুল শিক্ষা ছিল তা প্রতিটি সম্প্রদায়ের সেমিনারির মাধ্যমে এখনও প্রেরণ করা হচ্ছে। আইন সম্পর্কে ঈশুর শিক্ষা। যদ্দূর আমি জানি এমন কোনো খ্রিস্টান প্রতিষ্ঠান নেই যা ভবিষ্যৎ নেতাদের শিক্ষা দেয় যা যিশু স্পষ্টভাবে শিখিয়েছিলেন যে মসীহের আগমনের পরে ঈশ্বরের কোনো আদেশ তার বায়স্তা হারায়নি। কারণ আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ না আকাশ এবং পৃথিবী অদশ্য হয়ে আইন থেকে ক্ষুদ্রতম অ্যাকশেড বা কলমের ক্ষুদ্রতম প্রাণও কোনোভাবে অদশ্য হবে না, যতক্ষণ না সব কিছু সম্পন্ন হয়। তাই যে কেউ এই আদেশগুলির মধ্যে ক্ষুদ্রতম একটিকে একপাশে রাখে এবং অন্যদের তদনুসারে শিক্ষা দেয় সিসবোর্গ রাচিয়ে ক্ষুদ্রতম বলা হবে, কিন্তু যে কেউ এই আদেশগুলি পালন করে এবং শিক্ষা দেয় সিসবোর্গ রাজিয়ে মহান বলা হবে। মথি 5:18-19 কিছু সম্প্রদায়ে আংশিক আনুক্তয়ে কে একটি সম্প্রদায়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করে যে প্রভুর আদেশগুলি চিরন্তনভাবে বাইধ এবং মাসের পরে কোনো বাইবেল লেখক এই সত্যের বিরুদ্ধে লেখেননি, তবুও কোনো রসমা কারণে তারা খ্রিস্টানদের জন্য এখনও বাধ্যতামূলক আদেশের তালিকা সীমিত করে। এই সম্প্রদায়গুলি সাধারণত দশটি আদেশ, শাসাব্বাত, চতুর্থ আদেশের সপ্তম দিন এবং লেবীয় পুস্তক ১১ এর খাদে আইনের উপর জোর দেয়, কিন্তু এর বাইরে আয় না। নির্বাচনের অসংক্তি সবচেয়ে কাত্যহলজনক বিষয় হল এই নির্দিষ্ট নির্বাচনগুলির সাথে পুরাতন নিয়াম বা চারটি সুসমাচারের ভিত্তিতে কোনো স্পষ্ট যুক্তি সংযুক্ত নেই যা ব্যাখ্যা করে কেন এই নির্দিষ্ট আদেশগুলি এখনও বায়ধ, এখন অনগুলি, এমন চুল এবং দাড়ি রাখা, জিত জিত পোড়া বা সুন্নন্ত উল্লেখ বা সমর্থন করা হয় না। এরই প্রশ্ন উত্থাপন করে, যদি প্রভুর সমস্ত আদেশ পবিত্র এবং জায়সঙ্গত হয়, তবে কেন কিছু পালন করা এবং সবগুলি না করা বেছে নেওয়া হয়? চিরন্তন চুক্তি, চুক্তির চিহ্ন হিসেবে সুনন্ত, সুনন্ত হল ঈশ্বর এবং তোর লোকদের মাঝে চিরন্তন চুক্তি, একটি পবিত্র মাম গোষ্ঠী ইনি বাকি জনসংখ্যা থেকে পৃথক করা হয়েছে। এই গোষ্ঠী সবসময় সকলের জন্য উন্মুখ ছিল এবং কখনো আব্রাহামের জৈবিক বংশধরদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, যেমনটি কেউ কেউ ধরে নেয়। এ মুহূর্তে ঈশ্বর আব্রাহামকে এই গোষ্ঠীর প্রথম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। প্রভু সুনন্তকে চুক্তির দৃশ্যমান এবং চিরন্তন চিহ্ন হিসেবে প্রত্যাশা করেছিলেন। এটি স্পষ্ট করা হয়েছিল যে তার স্বাভাবিক বংশধর এবং যারা তাঁর বংশের নেয় উভয়েরই তাঁর লোকদের অংশ হতে চাইলে এই চুক্তির শারীরিক চিহ্নের প্রয়োজন হবে। ঈশ্বরের চিরন্তন আইন পালন না করার যুক্তি হিসেবে প্রেরিত ফুলের লেখা খ্রিস্টের আরোহণের পরে উদ্ভূত বিবিনন লেখা সংকলনের প্রথম প্রচেষ্টাগুলির মতকে একটি করেছিলেন মার্সিয়ান ৮০-২৫ থেকে ১৬০ খ্রিস্টাব্দ, দ্বিতীয় শতাব্দীর একজন ধনী জাহাজ মালিক। মার্সিয়ান ফলের একজন উৎসাহী অনুসারী ছিলেন, কিন্তু ইহুদিদের গণা করতেন। তার বাইবেল মূলত ফলের লেখা এবং তোর নিজের সুসমাচার নিয়ে গড়িত ছিল, যাকে অনেকে লুকের সুসমাচারের চুরি করা সংস্করণ মনে করে। মার্সিয়ান অনসমস্ত সুসমাচার এবং পথ প্রত্যাখ্যান করেছিলেন, সেগুলিকে অপ্রেরিত বলে বাতিল করেছিলেন। তার বাইবেলে পুরাতন নিয়মের সমস্ত উল্লেখ মুছে ফেলাইছিল, কারণ তিনি শিক্ষা দিয়েছিলেন যে যিশুর পূর্বের ঈশ্বর এবং ফল যে ঈশ্বরের কথা বলেছেন তারা এক নন। মার্সিয়ানের বাইবেল রোমের গির্জা দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল এবং তাকে ধর্মদ্রোহী হিসেবে নিন্দিত করা হয়েছিল, কিন্তু প্রেরিত ফলের লেখাকে ঈশ্বরের দ্বারা প্রেরিত একমাত্র হিসেবে এবং পুরো পুরাতন নিয়ম এবং মথি, মার্ক এবং ইয়োহানের সুসমাচার প্রত্যাখ্যানের তার দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে অনেক প্রাথমিক খ্রিস্টানের বিশ্বাসকে প্রভাবিত করেছিল। নতুন নিয়মের চান্নের উন্নয়ন প্রথম নতুন নিয়মের চানন আনুষ্ঠানিকভাবে চতুর্থ শতাব্দীর শেষের দিকে স্বীকৃত হয়েছিল যিশু পিতার কাছে ফিরে আওয়ার প্রায় ৩৫০ বছর পরে। রোম, হিপ্পো ৩৯৩ এবং কার্থেজ ৩৯৭ এই ক্যাথলিক গির্জার পরিষদগুলি আজ আমরা এ ২৭টি নতুন নিয়মের পুস্তক জানি তা চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই পরিষদগুলি খ্রিস্টান সম্প্রদায়গুলিতে প্রচলিত বিবিনন জাখ্যা এবং পাক মোকাবিলা করার জন্য ক্যানন একত্রিত করতে সহায়ক ছিল। ফলের পত্রের অনুমোদন এবং অন্তর্ভুক্তি ফলের পত্রগুলি চতুর্থ শতাব্দীতে রোম দ্বারা অনুমোদিত লেখার সংগ্রহে অন্তর্ভুক্ত করা হয়েছিল। জাতলিক গির্জা দ্বারা পবিত্র বলে বিবেচিত এই সংগ্রহটি ল্যাটিনে বিবলিয়া সাক্রা এবং গ্রিক ভাষায় তা বিবলিয়া তা হাগিয়া নামে পরিচিত ছিল। কয়েক শতাব্দী ধরে কোন লেখাগুলি আনুষ্ঠানিক জ্ঞানন গঠন করবে তা নিয়ে বিতর্কের পর গির্জার বিস্ফোরা ইহুদি পুরাতন নিয়ম চারটি সুসমাচার, প্রেরিতগণ, লুকের কীর্তলে গান, গির্জাগুলির জন্য পথ, ফলের পত্রশা এবং ইয়োহানের প্রকাশিত বাক্যকে অনুমোদন করে পবিত্র বলে ঘোষণা করেছিলেন। যিশুর সময়ে পুরাতন নিয়মের ব্যবহার এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে যিশুর সময়ে সমস্ত ইহুদি যিশু নিজেসহ তাদের শিক্ষায় একচেটিয়াভাবে পুরাতন নিয়ম পড়তেন এবং উল্লেখ করতেন। এই অনুশীলন প্রধান পাঠের গ্রিক সংস্করণের উপর ভিত্তি করেছিল যা সেপ্টুয়াজিন নামে পরিচিত, যা খ্রিস্টের প্রায় 3 শতাব্দী আগে সংকলিত হয়েছিল। ফলের লেখা ব্যাখ্যা চালেচ জটিলতা এবং ফুল বাকিয়া। ফলের লেখা ইশুর পরে অন্য লেখকদের মতো অনেক শতাব্দী আগে গির্জা দ্বারা অনুমোদিত আনুষ্ঠানিক বাইবেলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তাই খ্রিস্টান বিশ্বাসের জন্য মালিক বলে বিবেচিত হয়। কিন্তু সমস্যাটি পালের মধ্যে নেয়, তার লেখার বাক্যের মধ্যে। তার পত্রগুলি একটি জটিল এবং কঠিন শৈলীতে লেখা হয়েছিল, যা তাঁর সময়ে ইতিমধ্যে একটি ছলেচ হিসেবে স্বীকৃত ছিল, যেমন দ্বিতীয় পিতর 3:16 উল্লেখিত। এখন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট পাঠকদের কাছে এখনও পরিচিত ছিল। শতাব্দী পরে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে এই পাহিয়গুলি ব্যাখ্যা করা কঠিনতা বাড়ায়। কর্তৃত্ব এবং বার প্রশ্ন ফলের কর্তৃত্বের বিষয়ে মূল বিষয়টি ফলের লেখার প্রসঙ্গিকতা নেই, বরং কর্তৃত্ব এবং এর হস্তান্তরের মালিক নীতি। যেমনটি পূর্বে ব্যাখ্যা করা হয়েছে, গির্জা ফলের জন্য এ কর্তৃত্ব দাবি করে ঈশ্বরের পবিত্র এবং চিরন্তন আদেশ বাতিল, রদ, সংশোধন বা আপডেট করার জন্য তা তার পূর্ববর্তী শাস্ত্র দ্বারা সমর্থিত নাই। তাই এই কর্তৃত্ব প্রভুর কাছ থেকে আসে না। পুরাতন নিয়ম বা সুসমাচারে এমন কোনো ভাববাণী নেই যা ইঙ্গিত করে এ মসিহের পরে এশবর তর্শাস থেকে একজন ব্যক্তিকে পাঠাবেন যার কথা সকলের শোনা এবং অনুসরণ করা উচিত। পুরাতন নিয়ম এবং সুসমাচারের সাথে বাকিয়া সামঞ্জস্য করা, এর মানে হল ফলে লেখার এ কোনো বোঝা বা বাকিয়া ভুল যদি তা তার পূর্ববর্তী প্রকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। তাই যে খ্রিস্টান সতী ঈশ্বর এবং তার বাক্যকে ভয় করে তাকে পত্রগুলির ফল বা অন্য কোনো লেখকের এ কোনো ব্যাখ্যা প্রত্যাখ্যান করতে হবে, যা প্রভু তাঁর পুরাতন নিয়মের নবীদের মাধ্যমে এমন তাঁর মশিয়া যিশুর মাধ্যমে এ প্রকাশ করেছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। শাস্ত্র ব্যাখ্যা নম্রতা। খ্রিস্টানের জমান এবং নম্রতা থাকতে হবে এই বলতে, আমি এই অনুচ্ছেদ বুঝতে পারি না এবং আমি এ ব্যাখ্যাগুলি পড়েছি তা মিথ্যা, কারণ তাতে প্রভুর নাম্বীদের এবং যিশু এ বাণী বলেছেন তার সমর্থন নেই। আমি এটি এক পাশে রাখব তৎক্ষণ না একদিন, যদি প্রভুর ইচ্ছা হয় তিনি আমাকে এটি ব্যাখ্যা করেন। জেন্টাইলদের জন্য একটি মহান পরীক্ষা। এটিকে জেন্টাইলদের উপর প্রভু এ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আরোপ করতে বেছে নিয়েছেন তা বিবেচনা করা যেতে পারে। এ পরীক্ষাটি ইহুদি জনগণ কানানে তাদের যাত্রার সময় মুখোমুখি হয়েছিল তার সমান, যেমনটি দ্বিতীয় বিবরণ 8:2 বলা হয়েছে, মনে রাখো কিভাবে প্রভু তোমার ঈশ্বর তোমাকে এই 40 বছর মরুভূমিতে পথ দেখিয়েছিলেন তোমাকে নম্র করতে এবং পরীক্ষা করতে, যাতে জানা যায় তোমার হৃদয়ে কি আছে, তুমি তোর আদেশ পালন করবে কিনা। আনুগত্যকারী জেন্টাইলদের চিহ্নিত করা। এই প্রেক্ষাপটে প্রভু জানতে চান কোন জেন্টাইলরা সত্যিই তাঁর পবিত্র লোকদের সাথে যোগ দিতে ইচ্ছুক। এরা তারাই এরা শূন্যত সমস্ত আদেশ পালন করতে সিদ্ধান্ত নেয়, গির্জা থেকে কে তুপচাপ এবং গির্জাগুলি জনপত্রে বহু অনুচ্ছেদ সত্যবীয়, যা মনে হয় ইয়ে বেশ কয়েকটি আদেশ নবী এবং সুসমাচারে চিরন্তন হিসেবে বর্ণিত জেন্টাইলদের জন্য প্রত্যাহার করা হয়েছে। মাংস এবং হৃদয়ের সুনন্ত। একটি সুনন্ত শারীরিক এবং আধ্যাত্মিক। এটি স্পষ্ট করা গুরুত্বপূর্ণ যে সুনন্তের দুটি প্রকার নেই, কেবল একটি শারীরিক। এটি সকলের কাছে স্পষ্ট হওয়া উচিত যে বাইবেল জুড়ে ববহত হৃদয়ের সুনন্ত বাকিটি সম্পূর্ণভাবে রূপক, যেমন ভাওয়া হাদে বা আনন্দিত হৃদয়। এখন বাইবেল বলে এ কেউ হৃদয়ে অসুনন্ত, এটি কেবল বোঝায় এ ব্যক্তিটি এভাবে জীবনযাপন করা উচিত যিনি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন এবং তাঁর আনুগত্য করতে ইচ্ছুক সেভাবে জীবনযাপন করছেন না। অন্য কথায় এই ব্যক্তি শারীরিকভাবে সুনন্ত হতে পারে, কিন্তু তার জীবনযাপনের পদ্ধতি ঈশ্বর তার লোকদের কাছ থেকে এ জীবন আশা করেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ নেয়। নবী ইরমিয়ার মাধ্যমে ঈশ্বরের ঘোষণা। নবী ইরমিয়ার মাধ্যমে ঈশ্বর ঘোষণা করেছিলেন যে সমগ্র ইসরায়েল হৃদয়ে এ সুনন্ত অবস্থায় ছিল, কারণ সমস্ত জাতি অশুনন্ত এবং ইসরায়েলের সমগ্র গে হাদে অশুনন্ত ইরেমিয়ে ন্যায় ২৬। স্পষ্টতই তারা সকলেই শারীরিকভাবে সুনত ছিল, কিন্তু ইয়েশবর থেকে মুখ ফিরিয়ে এবং তার পবিত্র আইন ত্যাগ করে তারা হৃদয়ে এসুনত হিসেবে বিচারিত হয়েছিল। শারীরিক এবং হৃদয়ের সুনত প্রয়োজন। ঈশ্বরের সমস্ত পুরুষ সন্তান, ইহুদি বা জেন্টাইল যাই হোক, সুনত হতে হবে, শুধু শারীরিকভাবে নয়, হৃদয়েরও। এটি এই স্পষ্ট বাণীতে প্রকাশিত হয়েছে। এটি সার্বভৌম প্রভু বলেন, ইসরায়েলের লোকদের মাধ্যে বসবাসকারী কোনো বিদেশি যদি তারা শরীরে এবং হৃদয়ে সুনত না হয়, তবে আমার পবিত্র স্থানে প্রবেশ করতে পারবে না। ইহিশকেল ৪৪ ন্যায় মূল সিদ্ধান্ত। এক হদদের সুনতের ধারণা সবসময় বিদ্যমান ছিল এবং নতুন নিয়মে সত্যিও শারীরিক সুনতের প্রতিস্থাপন হিসেবে প্রবর্তিত হয়নি। ২ সুনত ঈশ্বরের লোকদের সকলের জন্য প্রয়োজনী, ইহুদি বা জেন্টাইল যাই হোক, সুনত এবং জলের বাপ্তিস একটি মিথ্যা প্রতিস্থাপন। কেউ কেউ ভুলভাবে বিশ্বাস করে এ জলের বাপ্তিস ম্যান খ্রিস্টানদের জন্য সুনন্তের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই দাবি সম্পূর্ণভাবে মামবুদ্ভাবন, প্রভুর আদেশের প্রতি আনুগত্য এড়ানোর একটি প্রচেষ্টা। যদি এই দাবি সত্য হত, তবে আমরা নবী বা সুসমাচারে এমন অনুচ্ছেদ পেতাম যা ইঙ্গিত করে যে মসীহের আরোহণের পরে ঈশ্বর তার লোকদের সাথে যোগ দিতে ইচ্ছুক জেন্টাইলদের কাত থেকে আর সুনন্তের প্রয়োজন করবেন না এবং বাপ্তিস্মমের স্থান নেবে। তবুও এমন কোনো অনুচ্ছেদ নেই। জলের বাপ্তিসম খ্রিস্টধর্মের আগে থেকেই বিদ্যমান। তাছাড়া এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে জলের বাপ্তিসম খ্রিস্টধর্মের আগে থেকেই বিদ্যমান। ইয়োহান বাপ্তিস্ট বাপ্তিস্মের উদ্ভাবক বা পথপ্রদর্শক ছিলেন না। বাপ্তিস্মের ইহুদি উৎপত্তি মিকভেহ, বাপ্তিস্ম বা মিকভেহ। ইয়োহান ব্যাপ্টিস্টের সময়ের অনেক আগে থেকেই ইহুদিদের মধ্যে নিমজ্জনের একটি সুপ্রতিষ্ঠিত চার ছিল। মিকভেহ পাপ এবং আচারিক অবিত্রতা থেকে পবিত্রকরণের প্রতীক ছিল। যখন একজন জেন্টাইল সুনন্ত হত, তখন তারা একটি মিকভেহ করত। এই কাজটি কেবল আচারিক পবিত্রকরণের জন্যই নাই, তাদের পুরানো পৌত্তলিক জীবনের মৃত্যু, পানিতে সমাধিস্থ হওয়া এবং জন্মের গর্ভের জলের স্মৃতি জাগানো পানি থেকে উঠে আসা, একজন ইহুদি হিসেবে নতুন জীবনে পুনর্জন্মের প্রতীক ছিল ইয়োহান ব্যাপ্টিস্ট এবং মিকভেহ। ইয়োহান ব্যাপ্টিস্ট একটি নতুন আচার তৈরি করছিলেন না, বরং একটি বিদ্যমান আচারকে নতুন অর্থ দিচ্ছিলেন। জেন্টাইলদের তাদের পুরানো জীবনে ম্যাথিউ এবং ইহুদি হিসেবে পুনর্জন্ম হওয়ার পরিবর্তে ইয়োহান পাপে জীবন যাপনকারী ইহুদিদেরও মৃত্যু এবং অনুতাপের কাজ হিসেবে পুনর্জন্ম হাতে আহ্বান করেছিলেন। কিন্তু এই নিমজ্জন আজ্ঞা এককালীন ঘটনা ছিল না। ইহুদিরা এখানেই আচারিকভাবে অপিতর হত, যেমন মন্দিরে প্রবেশের আগে তখনই নিজেদের নিমজ্জিত করত। তারা সাধারণত এবং আজও করে ইয়ম কিপুরে অনুতাপের কাজ হিসেবে নিমজ্জন করে। বাপ্তিস্ম এবং সুনন্তের পার্থক্য। বাপ্তিস্ম সুনন্তের স্থান নিয়েছে এই ধারণা শাস্ত্র বা ঐতিহাসিক ইহুদি অনুশীলন দ্বারা সমর্থিত নয়। এদিও বাপ্তিস্ম, মিকবে, অনুতাপ এবং পবিত্রকরণের একটি অর্থপূর্ণ প্রতীক ছিল এবং রয়ে গেছে, এটি কখনো সুনন্তের স্থান নেওয়ার উদ্দেশ্যে ছিল না, যা হিসবোরের চুক্তির চিরন্তন চিহ্ন। উভয় আচারেই তাদের নিজস্বপ্তন্তর উদ্দেশ্য এবং তাফরপর্য ধরে রাখে এবং একটি অন্যটিকে অস্বীকার করে না। এই সিরিজ এবং ঈশ্বরের আইনের উপর আরও অনেক অধ্যয়ন পাওয়া যাবে এই সাইটে ঈশ্বরের আইন .org।